শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা দুজন, সঞ্জনা ফিরোজ এবং আমি সরকার কবিরউদ্দিন। ঠিক আছে সঞ্জনা?
জি অবশ্যই ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
নিশ্চয়ই, বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 12টা। আজ অনুষ্ঠানে রয়েছে মোয়াজ্জম হোসেন শাকিলের রিপোর্ট।
মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর এখনো যথেষ্ট সহায়ক পরিবেশ তৈরি না হলেও ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক উইলিয়াম লেসিং সুইং।
আছে জহুরুল আলমের রিপোর্ট।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, জার্মানি সহ কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর নৃশংস হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আর আছে ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক প্রসঙ্গ।
আমাদের দেখার বিষয় হলো যে হেলসিঙ্কিতে দু নেতার মধ্যে অ্যাকচুয়ালি কি আলোচনা হয় এবং তারা কতখানি দুটি দেশের মধ্যে যে টানাপোড়েন রয়েছে সেটাকে প্রশমিত করতে সক্ষম হন।
তবে শুরুতেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার হেলসিঙ্কিতে তাঁর যে শীর্ষ সম্মেলন হবে তাতে খুব একটা অর্জিত হবে বলে তিনি মনে করছেন না। রবিবার CBS নিউজে এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। দুই বিশ্ব নেতার প্রথম শীর্ষ সম্মেলনে তার কি লক্ষ্য তা বলতে প্রেসিডেন্ট অস্বীকৃতি জানান, কিন্তু তিনি বলেন বৈঠকে খারাপ কোনো কিছু হবে না। এর আগে ট্রাম্প এবং পুতিন অন্যান্য আন্তর্জাতিক সমাবেশের বাইরে কথা বলেছেন। ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলনের তিন দিন আগে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার রাশিয়ার 12 জন গোয়েন্দা অফিসারকে অভিযুক্ত করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ যে প্রেসিডেন্ট ট্রাম্প যাতে নির্বাচনে জয়ী হন তাতে সাহায্য করার জন্য তারা 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছেন। জাতিসংঘ থেকে বলা হয়েছে 2018 সালের প্রথম 6 মাসে আফগানিস্তানে সংঘাতে প্রায় 1,700 বেসামরিক ব্যক্তি নিহত হয়। গত এক দশকে একই সময় এত বিপুল সংখ্যক বেসামরিক মানুষ এর আগে নিহত হয়নি। আফগানিস্তানের জাতিসংঘের সহযোগিতা মিশন UNAMA বেসামরিক হতাহতের বিষয়ে বছরের মাঝামাঝি যে রিপোর্ট প্রকাশ করে তাতে বলা হয় এবছরের প্রথম 6 মাসে 3,500 বেসামরিক ব্যক্তি আহত হয়। অবশ্য সার্বিকভাবে 2017 সালে একই সময় বেসামরিক হতাহতের সংখ্যা 3% কমেছে। UNAMA-র প্রধান তাদামিচি ইয়ামামোটো সকল পক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাধান অর্জনের লক্ষ্যে সব সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। রিপোর্টে বলা হয় বেসামরিক মৃতের সংখ্যা 1% বেড়ে দাঁড়িয়েছে 1,692 এবং আহতের সংখ্যা 5% কমে দাঁড়িয়েছে 3,430-এ। কোরীয় যুদ্ধে যে আমেরিকান সেনারা লড়েছেন তাদের দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দুই জেনারেল বৈঠকে মিলিত হয়েছেন। আমেরিকান বাহিনীর মেজর জেনারেল মাইকেল মেনেহান এবং জাতিসংঘ কমান্ডার চিফ অফ স্টাফ রবিবার উত্তর কোরিয়ার জেনারেলের সঙ্গে সীমান্তে সৈন্যমুক্ত এলাকায় পানমুনজম গ্রামে সাক্ষাৎ করেন। 9 বছর আগে দুপক্ষের জেনারেলরা বৈঠকে বসেছিলেন। গত মাসে সিঙ্গাপুরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক শীর্ষ বৈঠকে আলোচনায় একটি বিষয় ছিল আমেরিকান সেনাদের দেহাবশেষ ফিরিয়ে আনার কথা। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন যেসব ছাত্র, 24 ঘণ্টার মধ্যে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল বের করলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
শিক্ষক এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশ শেষে মিছিলে অংশগ্রহণকারী যে সকল শিক্ষক শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন তারা ওই ঘটনাকে নজিরবিহীন বলে আখ্যায়িত করে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন। ছাত্র শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঘটনার পরপরই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতি প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা ঢাকায় শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। উল্লেখ্য, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, জার্মানি সহ কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর নৃশংস হামলার বিষয়ে সম্প্রতি তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মৌলিক গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার অধিকার এবং শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানোর অধিকার যারা চর্চা করছেন, তাদের সঙ্গে তারা তাদের দেশের সংহতি প্রকাশ করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সংকটের সমাধান চায় বলে মিয়ানমারের সঙ্গে সংলাপ চালাচ্ছে, কিন্তু মিয়ানমার সবকিছুতে রাজি থাকলেও দুর্ভাগ্যজনকভাবে তারা কোনো কিছুই করছে না। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, রোববার ঢাকায় রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অ্যাডভোকেসি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কেরি কেনেডি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে এসব কথা বলেন। মুখপাত্র জানান, তারা মূলত রোহিঙ্গা ইস্যু নিয়েই আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণও এমন দুর্ভোগের মুখোমুখি হয়েছিল। কেরি কেনেডি জানান, রোহিঙ্গা জনগণের অবস্থা পর্যবেক্ষণ করাই হচ্ছে তার বাংলাদেশ সফরের উদ্দেশ্য। তিনি বলেন, তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শন করেছেন, কিন্তু সেখানে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে কোনো অবকাঠামো বা কোনো আশ্রয়ের ব্যবস্থা দেখেননি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনদের 5 বছরের মাল্টিপল ভিসা দিতে রাজি হয়েছে ভারত। ভারত বাংলাদেশ এই দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে কর্মকর্তারা একমত হন। এর আগে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনদের 5 বছরের মাল্টিপল ভিসা দিতে রাজি হয়েছে ভারত। এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলা, সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা সংস্থাসমূহের মধ্যে বর্ধিত সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, জাল মুদ্রা, মাদক ও মানব পাচার রোধ। বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত আন্তরিক ও আবেগের।
ভারত ও বাংলাদেশ কে বীচ কে রিলেশনস বহুত হি কার্ডিয়াল হ্যায় অর বহুত হি ইমোশনাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বৈঠকে ভারতকে জানিয়েছি, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ব্যবহার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ বা বিচ্ছিন্নতাবাদী কাজ চলতে দেওয়া হবে না। মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারতের সদিচ্ছা রয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আশ্বাস দিয়েছেন, এই সমস্যা সমাধানে তারা বাংলাদেশের পাশে থাকবে। দুপুরে তিনি দিল্লি ফিরে যান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারাল বিএসএফের 2 জওয়ান, আহত আরও একজন। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন বিএসএফের 2 জওয়ান, আহত হয়েছেন আরও একজন। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পট্টাপুর থানা এলাকায় বিএসএফের মহলা ক্যাম্পের কাছে একটি জঙ্গলে এই গুলির লড়াই হয়। বিএসএফের 144তম ব্যাটালিয়ন মাওবাদী দমন অভিযান চালিয়ে ফেরার পথে গুলির লড়াই শুরু হয়। বারকোট গ্রামে জঙ্গলের মধ্য দিয়ে বিএসএফের টহলদারি দল ফেরার সময় মাওবাদীরা গুলি ছুটতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। লোকেন্দ্র সিংহ এবং মুখধিয়ার সিংহ নামে বিএসএফের 2 কনস্টেবল নিহত হয়েছেন। সন্দীপ দে নামে অন্য 1 কনস্টেবল গুলির লড়াইয়ে জখম হয়েছেন। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দোকান বাজারে কেনা যে কোনো জিনিস নেওয়ার জন্য প্লাস্টিক ব্যাগের ব্যবহার যে বিপজ্জনক জায়গায় পৌঁছেছে, তা থেকে রেহাই পেতে কিছু সমাজ সচেতন মানুষ উদ্যোগী হয়েছেন। বিষয়টির ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের প্রবণতা যে হারে বেড়েছে, তাতে পরিবেশ দূষিত হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এই ব্যাগগুলি 100 বছরেও নষ্ট হয় না, ফলে নদী নালা আটকে যায়, এমনকি সমুদ্র দূষণ হয়ে জলজ প্রাণীর মৃত্যুও হয়। বৃষ্টিতে আজকাল মুম্বই শহরের রাস্তা বানভাসি হওয়ার মূলেও এই প্লাস্টিক। মহারাষ্ট্র সরকার এই মাসেই সারা রাজ্যে প্লাস্টিকের ব্যাগ, প্লেট ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্লাস্টিকের ব্যবহার কমাতে উদ্যোগ শুরু হয়েছে। সমাজ সচেতন কিছু মানুষ দোকান বাজারে ক্রেতাদের হাতে পরিবেশ বান্ধব থলে তুলে দিয়ে তাদের প্লাস্টিকের ব্যাগগুলি নিয়ে নিচ্ছেন। ক্রেতাদের তারা প্লাস্টিকের বিপদ সম্পর্কে বোঝাতে পেরেছেন। জলপাইগুড়ি পুরসভা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মেকে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছিলেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেছেন, ব্রেক্সিটের একটি কৌশল স্বরূপ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনার পরিবর্তে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। মিডিয়াম ওয়েভ 190 মিটার, বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ সম্মেলন হতে চলেছে আগামীকাল সোমবার হেলসিঙ্কিতে, তাই তো সঞ্জনা? হ্যাঁ, এরই মধ্যে আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপে তাঁর ব্যস্ত সময় কাটিয়েছেন নানা অনুষ্ঠানে, বৈঠকে, নেটো সম্মেলন, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা। সব কিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর অত্যন্ত ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিয়ে
বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো শাফকাত মুনিরের সঙ্গে ওয়াশিংটনে টেলিফোনে কথা বলেছেন আমাদের সহকর্মী আনিসা।
ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন সহকর্মী আনিসা আহমেদ। তো এখন শোনাই ওটা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। এর মধ্যে তিনি নেটো সম্পর্কে কথা বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর আলোচনা হবার কথা। অত্যন্ত ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ এই সফর। প্রথমে যে প্রশ্নটি ওঠে সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটো সম্পর্কে কিছু মন্তব্য করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ মন্তব্য হচ্ছে যে নেটোর ব্যয় নির্বাহ একা যুক্তরাষ্ট্র এতখানি কেন করবে, অন্যদের এতে অংশ নেওয়া উচিত, ব্যয় সেখানে আরও বাড়ানো উচিত। এমনকি এরকম ইঙ্গিতও দিয়েছেন যে এরকম না হলে নেটো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসতে পারে। কাজে ইউরোপীয় যে নিরাপত্তার ব্যবস্থা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সেটা আপনার কি মনে হয় শাফকাত মুনির যে সেটা খানিকটা হলেও হুমকির মুখোমুখি হয়েছে?
দেখুন, অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প যে বিভিন্ন টুইটের মাধ্যমে যে বক্তব্য রেখেছেন এবং নেটো সম্মেলনে যে কথাগুলো তিনি বলেছেন, সেখানে অনেক শঙ্কার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকে এবং রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরেও তিনি বারবার বলে এসেছেন যে নেটোর যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের ন্যূনতম 2% এবং এখন তিনি বলছেন যে অ্যাটলিস্ট টোটাল বাজেটের 4% তাদের প্রতিরক্ষার ব্যাপারে খরচ করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি হলো যে যদি তারা 2-4% তাদের বাজেট খরচ না করেন, তাহলে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে একটি বিপুল ব্যয় বহন করতে হয়। সেই বিষয়ে বেশ কিছু ধরেই টানাপোড়েন চলছে, মিউনিক সিকিউরিটি কনফারেন্স সহ অন্যান্য সম্মেলনেও এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আমি ধারণা করছি যে হয়তো এ বিষয়ে নেটোদের মেম্বার কান্ট্রিগুলো ইউএস এর সাথে একটি সমঝোতায় আসতে সক্ষম হবে। হ্যাঁ, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, কিন্তু ইউরোপের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। তাই যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে তার একটি দূরত্ব তৈরি হয়েছে, তবে ধারণা করা যায় যে যেহেতু ইউরোপের উপরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের উপর ইউরোপের নির্ভরশীলতা এত বেশি যে হয়তো তারা ইভেনচুয়ালি একটি কম্প্রোমাইজ পজিশনে আসতে সক্ষম হবেন।
ইউরোপীয় কোনো কোনো নেতা বিকল্প নিরাপত্তা ব্যবস্থার কথাও ভাবছেন বলে বলা হচ্ছে, বিশেষ করে ফ্রান্স এ নিয়ে কিছু কথাবার্তা বলেছে। তো বিকল্প নিরাপত্তা ব্যবস্থা কি হতে পারে ইউরোপের জন্য?
বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগেও কথা হয়েছে, 60-এর দশকেও ফ্রান্স নেটোর ব্যাপারে তাদের সাথে নেটোর সংস্থার সাথে তাদের যে দ্বিমত প্রেসিডেন্ট ডি গোলের সময় তখনও তারা ব্যক্ত করেছিল, কিন্তু এখন যেহেতু রাশিয়ার পক্ষ থেকে ইউরোপের নিরাপত্তা একটা বড় ধরনের হুমকি রয়েছে এবং বিশেষ করে নেটোর যে নতুন সদস্য রাষ্ট্র যেগুলো মূলত পূর্ব ইউরোপের সদস্য রাষ্ট্র বা বাল্টিক স্টেট, যেগুলো তারা যেহেতু বিশেষভাবে নেটো এবং যুক্তরাষ্ট্রের উপর তাদের নিরাপত্তার কারণে নির্ভরশীল, তাই আমার মনে হয় এই মুহূর্তেই কোনো বিকল্প নিরাপত্তা ব্যবস্থার কথা তারা হয়তো চিন্তা করতে চাবে না। এখানে নেটোর নতুন এবং পুরাতন সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটু দ্বিমত থাকতে পারে। যুক্তরাষ্ট্র সবসময় নেটোর একটা প্রধান পিলার। আমরা জানি নেটোর যে সামরিক স্ট্রাকচার, সেখানে সুপ্রিম অ্যালাইড কমান্ডার বা নেটোর সামরিক বাহিনীর যে প্রধান, তা সবসময় যুক্তরাষ্ট্র থেকে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে। এবং আমার মনে হয় না যে এই মুহূর্তেই নেটোর স্থিতিশীলতা সত্যিকার অর্থে কোনো হুমকির মুখে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য কিছু রেখেছেন, কিন্তু আমরা দেখেছি নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে অন্যান্য যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়া তথা যুক্তরাষ্ট্রের এস্টাবলিশমেন্ট, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুজান রাইস, তারা সবাই জোরালোভাবে নেটোর গুরুত্ব তুলে ধরেছেন তাদের লেখনির মাধ্যমে। তাই আমি মনে করি যে বিকল্প নিরাপত্তা ব্যবস্থার কথা হতে পারে, তবে নেটোর ভবিষ্যৎ নিয়ে আমি এই মুহূর্তেই শঙ্কিত নই।
আরেকটি আশঙ্কার কথা অবশ্য অনেকে বলেন যে রাশিয়া নেটোকে বিভক্ত করতে পারে, এই আশঙ্কা রয়ে গেছে, বিশেষ করে রাশিয়ার প্রভাব এবং হস্তক্ষেপ আগেকার তুলনায়, কয়েক বছর আগেকার তুলনায় এখন অনেকখানি বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের আসন্ন বৈঠক সম্পর্কেও ইউরোপীয় নেতারা খুব যে বেশি স্বস্তি বোধ করছেন তাও তো নয়।
আপনি ঠিকই বলেছেন, দুদিন আগেই প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুজান রাইসও নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ লিখেছেন, যেখানে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রেসিডেন্ট পুতিনের সাথে হেলসিঙ্কিতে সম্মেলনে মিলিত হবেন, তিনি যেন জোরালোভাবে যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউটা তুলে ধরেন। রাশিয়ার ব্যাপারে নেটো সদস্য রাষ্ট্রদের মধ্যে এবং বিশেষত পূর্ব ইউরোপের তথা তদানীন্তন ওয়ারসো প্যাক্টভুক্ত দেশগুলো যা এখন নেটোর মধ্যে রয়েছে, তাদের মধ্যে রাশিয়ার বিষয়ে বিশেষ একটি শঙ্কা রয়েছে। এবং ক্রাইমিয়ার যে ঘটনাটা, 2014 সালে ক্রাইমিয়াতে রাশিয়ার সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং অ্যানেক্সেশনের পরের থেকে এই শঙ্কাটা আরো বেড়ে গেছে। তাই নেটোর মধ্যে রাশিয়ার বিষয়ে বিশেষ একটি শঙ্কা আছে, এবং আমি নিশ্চিত যে ইউরোপীয় নেতারা নিশ্চয়ই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তাদের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলোচনার সময় তাদের এই শঙ্কার বিষয়টি তুলে ধরেছেন। এখনো আমরা পুরোপুরি বুঝতে পারছি না যে হেলসিঙ্কি সম্মেলনটি কিভাবে হবে, তবে ধারণা করা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কিছু পয়েন্ট আছে রাশিয়ার ব্যাপারে তথা পূর্ব ইউরোপের নিরাপত্তার ব্যাপারে, বাল্টিকের নিরাপত্তার ব্যাপারে, সেগুলো নিশ্চয়ই আলোচনায় উঠে আসবে। একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে হয়তো অনেক কিছু বলে থাকতে পারেন, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা বিভাগ, তাদের কিন্তু একটা নিজস্ব পজিশন আছে যেটার প্রতিফলন কিন্তু এই সম্মেলনে এবং অন্যান্য কনভারসেশনের মধ্যে আসবে। এবং আমরা এর আগেও দেখেছি যখন পেন্টাগনের কর্তা ব্যক্তিরা কংগ্রেসের সামনে গেছেন, যখন পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তারা কিন্তু বারবার রাশিয়ার কাছ থেকে যে নিরাপত্তা হুমকিগুলো রয়েছে সেটা তুলে ধরতে পেছপা হননি। অতএব এই বিষয়টি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের কিছু অত্যন্ত লেজিটিমেট এবং লজিক্যাল কারণ রয়েছে রাশিয়ার ব্যাপারে শঙ্কিত বোধ করা, এবং সেগুলো আমি নিশ্চিত যে হেলসিঙ্কি সম্মেলনে উঠে আসবে।
আপনি ক্রাইমিয়া প্রসঙ্গে বলছিলেন, সে ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে সাবেক প্রেসিডেন্ট ওবামাকে দায়ী করেছেন যে 2014 সালে ক্রাইমিয়া দখলের ব্যাপারে প্রেসিডেন্ট ওবামা তেমন কোনো পদক্ষেপ নেননি রাশিয়ার বিরুদ্ধে। একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে রাশিয়ার পক্ষে কথা বলছেন, বিপক্ষেও কথা বলছেন। যেমন জার্মানিকে তিনি দায়ী করেছেন যে জার্মানি নেটোতে ভূমিকা রাখতে চাইছে না বড় রকম, কারণ রাশিয়ার কাছ থেকে সে তেল এবং গ্যাস পাচ্ছে। তো এই বিষয়গুলো ইউরোপীয় যে সদস্য রাষ্ট্র তাদের উপর কি প্রভাব কিংবা প্রতিক্রিয়া রাখছে?
অবশ্যই তাদের মধ্যে একটা এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। ক্রাইমিয়া যখন 2014 সালে রাশিয়া দখল করে নেয় বা অ্যানেক্স করে, তখন কিন্তু এই বিষয়টি তখনও এসেছিল যে যুক্তরাষ্ট্র কি আরো জোরালো একটি পদক্ষেপ গ্রহণ করতে পারত কিনা। কিন্তু আমরা যদি আরেকটু পেছন ফিরে থাকি, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে 2008 যখন রাশিয়া জর্জিয়া সাউথ ওসেটিয়াতে হামলা করে, তখনও কিন্তু এই কথাটি উঠে এসেছিল। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে কূটনৈতিক আইসোলেশন ছাড়া বা জাতিসংঘের ব্যাপারটি নিয়ে আলোচনা করা ছাড়া ওই মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে এর থেকে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা মানে হতো সরাসরি রাশিয়ান ফেডারেশনের সাথে সংঘাতে জড়িয়ে পড়া। এবং যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না রাশিয়ান ফেডারেশন বা রাশিয়ার মতো এত বড় একটি দেশ, যেটি একটি পারমাণবিক শক্তি, তার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে। কিন্তু আমাদের সে সাথে এটাও দেখতে হবে যে তারপরে নেটোর একটি বিশেষ মিশন নেওয়া হয়েছে, নেটো রোমানিয়া সহ অন্যান্য দেশে তাদের ট্রুপসের ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট করেছে, অনেক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, যেটা 2008 এর পরেও হয়েছিল এবং ক্রাইমিয়ার পরে বিশেষভাবে এটা নেওয়া হয়েছে। অনেক পত্রপত্রিকায় লেখাও হয়েছে যে রাশিয়ার ব্যাপারে নতুন করে ভাববার বিষয় এসেছে। রাশিয়া প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, ইউরোপের মধ্যেও রাশিয়া প্রশ্নে দ্বিমত আছে। ইউরোপের কিছু কিছু দেশ, নেটোর কিছু কিছু দেশ রাশিয়ার ব্যাপারে একটি পার্টিকুলার ভিউ পয়েন্ট তাদের রয়েছে, বিশেষ করে নতুন যে নেটো সদস্য রাষ্ট্র, পূর্ব ইউরোপের যে সদস্য রাষ্ট্র, তারা রাশিয়ার ব্যাপারে অনেক বেশি, তাদের ওপিনিয়নটা অনেক বেশি জোরালো এবং রাশিয়ার হুমকিটাকে তারা অনেক বড় করে দেখেন। আবার কিছু কিছু দেশ বলছে যে না, রাশিয়ার সাথে আমাদের আরও এঙ্গেজমেন্ট বাড়ানো প্রয়োজন এবং যত বড় হুমকি রাশিয়াকে মনে করা হচ্ছে ঠিক তত বড় হুমকি নয়। যেমন গত বছর একটি বড় ডিবেট ছিল যখন তুরস্ক রাশিয়ার থেকে বিপুল সামরাস্ত্র ক্রয় করলো এবং তখন একটা প্রশ্ন উঠেছিল যে একটা নেটো সদস্যভুক্ত দেশ কিভাবে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করছে। এইসব সমস্যা আছে, নেটোর মধ্যেও এই বিষয়ে দ্বিমত আছে, নেটোর কমন থ্রেট পারসেপশন অ্যাবাউট রাশিয়ার বিষয়েও সমস্যা আছে, এগুলোর বিষয়ে প্রায়ই আলোচনা হয়ে আসছে এবং এটা একটা এক ধরনের জিওপলিটিক্যাল রিয়ালিটি। সো এই জিনিসটাকে সমাধান করতে গেলে নেটো সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে আরো কনভার্জেন্স প্রয়োজন এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে তাদের চিন্তাভাবনার যে দূরত্ব আছে সেটাকেও সংকুচিত করতে হবে।
অনেক বিশ্লেষকই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপত্তার চাইতে অর্থনৈতিক কিংবা আর্থিক দিকে বেশি করে নজর দিচ্ছেন এবং তার বিভিন্ন নির্বাচনী প্রচার অভিযানের সময় এবং পরবর্তীতে তার বিভিন্ন কার্যক্রমে আমরা লক্ষ্য করেছি যে আর্থিক লাভ লোকসানের দিকে তার নজরটা অনেক বেশি। তার ব্যবসায়িক প্রেক্ষাপট অবশ্যই আছে, ছিল, তিনি বহুপাক্ষিক যে সমস্ত সংগঠন আছে সেই সব সংগঠন ত্যাগ করার ব্যাপারে তার একটা অভিমত রয়েছে, বরঞ্চ তিনি দ্বিপাক্ষিক আলোচনায় যেতে চান। তো আপনি কি মনে করেন যে সেটাও তার এই নীতিমালাকে পরিচালিত করছে?
তিনি সবসময় দ্বিপাক্ষিক কূটনীতির উপর বেশি জোর দিয়ে এসেছেন। তিনি জাতিসংঘের ব্যাপারে তার বেশ কিছু জোরালো বক্তব্য তুলে ধরেছেন, তার বেশ কিছু আপত্তি রয়েছে জাতিসংঘের গভর্নেন্সের ব্যাপারে, জাতিসংঘের ফাইন্যান্স স্ট্রাকচারের ব্যাপারে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে তিনি ইতিপূর্বে বক্তব্য রেখেছেন। তবে আমি আবারও একটি ব্যাপারে ফিরে যেতে চাই, তা হলো জিওপলিটিক্যাল রিয়ালিটিস অফ লাইফ। যতই দ্বিমত থাকুক না কেন, এবং এর আগেও কিন্তু তার পূর্বসূরি রিপাবলিকান প্রেসিডেন্ট যারা ছিলেন, আমরা যদি একটু পেছন ফিরে তাকাই দেখব তারাও কিন্তু প্রায় সময়ই এ ধরনের বক্তব্য মাঝে মাঝে রেখেছেন, WTO-র ব্যাপারে হোক বা জাতিসংঘের ব্যাপারে হোক এবং অন্যান্য ইন্টারন্যাশনাল বডির ব্যাপারে হোক। নেটোর সদস্যভুক্ত রাষ্ট্রদের প্রতিরক্ষা ব্যয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে অবজারভেশন সেটাও কিন্তু একেবারেই নতুন সেটা বলা যাবে না। কিন্তু জিওপলিটিক্যাল রিয়ালিটি হলো যে যুক্তরাষ্ট্র এই অর্গানাইজেশনগুলোর ভ্যালু এবং ইম্পর্টেন্সকেও কিন্তু অনেক অনুধাবন, মানে গুরুত্বটাকে অনুধাবন করে এবং যতই আপত্তি থাকুক না কেন এখান থেকে বেরিয়ে যাওয়া বা এগুলোকে সম্পূর্ণভাবে ত্যাগ করা কোনোভাবেই সম্ভব বা সমীচীন নয়। তবে আমরা এটা হয়তো ধারণা করতে পারি যে বহুপাক্ষিক কূটনীতির থেকে যুক্তরাষ্ট্র আপাতত হলেও কিছুদিনের জন্য হয়তো একটুটা দূরে সরে গিয়ে দ্বিপাক্ষিক কূটনীতিকে বড় করে দেখবে এবং অথবা তিনি হয়তো চাইছেন এইসব বক্তব্যের মাধ্যমে এই সংগঠনগুলোর মধ্যে বড় ধরনের একটি সংস্কার নিয়ে আসতে, এটাও হয়তো তার একটা উদ্দেশ্য হয়ে থাকতে পারে। তবে বহুপাক্ষিক কূটনীতিতে তারা তাদের ভূমিকাটাকে একটু কমিয়ে আনলেও পুরোপুরিভাবে এই অর্গানাইজেশনগুলোকে যুক্তরাষ্ট্র ত্যাগ করবে আমার মনে হয় সেটা এখনো ভাববার সময় আসেনি।
এবং সেই রকম দৃষ্টিভঙ্গিতেই কি আপনার মনে হয় যে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মেয়ের ব্রেক্সিট বাস্তবায়নে ধীর গতিতে চলার ব্যাপারে ট্রাম্প বেশ তীব্র সমালোচনাই করেছেন, যদিও পরবর্তীতে তিনি আবার টেরিজা মেয়ের প্রশংসাও করেছেন?
ব্রিটেনের ভিজিটটা অত্যন্ত কৌতূহল উদ্দীপক এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিজিট। এখানে তিনি কিছু বক্তব্য রেখেছেন, পরে আবার সে বক্তব্য অন্য একটি বক্তব্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের যে স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক তা কিন্তু অনেক সুপ্রাচীন এবং গভীর। যেমন যুক্তরাজ্যের প্রয়োজন রয়েছে যুক্তরাষ্ট্রের, তেমনি একটি মিত্র দেশ হিসাবে, মিত্র শক্তি হিসাবে যুক্তরাষ্ট্রেরও কিন্তু যুক্তরাজ্যকে অনেক প্রয়োজন রয়েছে। অতএব আমি মনে করি যদিও তার ব্রেক্সিটের ব্যাপারে এবং বরিস জনসনের ব্যাপারে, মিসেস মেয়ের ব্যাপারে তার কিছু জোরালো বক্তব্য তিনি রেখেছেন, তবে আবারও হয়তো জিওপলিটিক্যাল রিয়ালিটি এবং ডিপ্লোম্যাটিক রিয়ালিটির কারণে তাকে আবারও মিসেস মেয়ের সাথে এক ধরনের নতুন সেতুবন্ধন করতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি কথা বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 2016 সালে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কে তিনি প্রেসিডেন্ট পুতিনকে বেশ কড়া প্রশ্ন করবেন, এটুকু তিনি বলেছেন। তো এই ব্যাপার সহ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর যে শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে, সেই শীর্ষ সম্মেলন থেকে কি বেরিয়ে আসবে বলে আপনি অনুমান করছেন?
প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের শীর্ষ সম্মেলন যেটা হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আগেই রাশিয়ান হ্যাকিং এর বিষয়ে যে অত্যন্ত উদ্বেগজনক এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, তা অবশ্যই এই শীর্ষ সম্মেলনে একটি বিপুল প্রভাব ফেলবে বলে আমি মনে করি। এই বিষয়ে নিশ্চয়ই বিশদ আলোচনা হবে। মস্কো বারবারই এই বিষয়টিকে অস্বীকার করে এসেছে এবং হয়তো তারা এবারও অস্বীকার করবে, কিন্তু এবার প্রথমবারের মতো বেশ কিছু চাঞ্চল্যকর এভিডেন্স আমাদের সামনে এসেছে এবং আমরা যদি ইন্ডাইটমেন্টের যে ডকুমেন্ট যেটা বেরিয়েছে সেটা দেখি, সেখানে অনেক চাঞ্চল্যকর ও চমকপ্রদ তথ্য রয়েছে। এখন আমাদের দেখার বিষয় হলো যে ক্রেমলিন এবং প্রেসিডেন্ট পুতিন এই অ্যালিগেশন গুলোকে বা এই এভিডেন্স গুলোকে কিভাবে তারা এটাকে মোকাবেলা করেন। এছাড়াও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বেশ কিছু জায়গাতে টানাপোড়েন রয়েছে, ইউরোপের নিরাপত্তার বিষয়ে দ্বিমত রয়েছে, অনেক বিষয়ে তাদের মধ্যে দ্বিমত রয়েছে, সেগুলোর মধ্যে আলোচনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন যে এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে রাশিয়ার সাথে সম্পর্কের একটা নতুন অধ্যায় সূচনা করতে। এর আগে যখন প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় এসেছিলেন 2009-এ, তখনও আমরা বিপুল আলোচিত দ্য রাশিয়ান রিসেট এর কথা শুনেছিলাম, যেটা হিলারি ক্লিন্টন বলেছিলেন এবং হিলারি ক্লিন্টন এবং পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এর একটি বিখ্যাত ছবিও আছে যেখানে তারা একটি রিসেট বাটনে একসাথে ক্লিক করছেন। আমরা প্রায়ই এসব দেখে এসেছি, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ভূ রাজনৈতিক যে প্রতিযোগিতা তা এখন এমন একটা পর্যায়ে রয়েছে, সেখানে অনেক ধরনের টানাপোড়েন রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে রাশিয়াকে একটি বিশেষ নিরাপত্তা হুমকি হিসাবে চিহ্নিত করা হয়েছে, একটা অ্যাডভার্সারি হিসাবে চিহ্নিত করা হয়েছে। অতএব সেই জায়গাগুলো থেকে কতখানি সম্পর্কের উন্নয়ন সম্ভব বা হেলসিঙ্কি সম্মেলনের মাধ্যমে কি যুগান্তকারী কোনো উন্নতি হবে কিনা সেটা এখনো বলা খুব মুশকিল। তবে আমরা এটুকু বলতে পারি যে এটি একটি বিশেষ প্রচেষ্টা নেওয়া হচ্ছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এর আগে কখনো এই ধরনের বড় শীর্ষ সম্মেলন হয়নি এবং আমাদের দেখার বিষয় হলো যে হেলসিঙ্কিতে দু নেতার মধ্যে অ্যাকচুয়ালি কি আলোচনা হয় এবং তারা কতখানি দুটি দেশের মধ্যে যে টানাপোড়েন রয়েছে সেটাকে প্রশমিত করতে সক্ষম হন।
জনাব শফকাত মুনির, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
তো সঞ্জনা, এখন
এখন হচ্ছে আমাদের কক্সবাজার প্রতিনিধি
মোয়াজ্জেম
হোসেন শাকিলের একটি রিপোর্ট। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে এখনও সহায়ক পরিবেশ তৈরি না হলেও প্রত্যাবাসনের যথেষ্ট ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করেন আইওএম এর মহাপরিচালক উইলিয়াম লাসিসওয়েং। এবং ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের নিজ ভূমিতে অধিকার নিয়ে ফিরে যাওয়ার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এবং যেটি বললাম যে মোয়াজ্জেম হোসেন শাকিল, তিনি জানাচ্ছেন আরো বিস্তারিত
সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট।
মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর এখনও যথেষ্ট সহায়ক পরিবেশ তৈরি না হলেও ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক উইলিয়াম লেসিংসুইং। রোহিঙ্গাদের জন্য নিরাপদ সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হতে যথেষ্ট সময় লাগতে পারে বলেও মনে করেন তিনি। তবে রোহিঙ্গাদের নিজ ভূমিতে অধিকার নিয়ে ফিরে যাওয়ার জন্য যে প্রক্রিয়া তা অনেক দূর এগিয়ে গেছে বলেও মনে করেন তিনি। এজন্য আনান কমিশনের রিপোর্ট, জাতিসংঘের সাথে মিয়ানমারের সমঝোতা স্মারক সই ও বাংলাদেশ মিয়ানমার চুক্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির ধাপ বলে উল্লেখ করেন তিনি। আজ রবিবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ভয়েস অব আমেরিকাকে অভিমত জানান আইওএম এর মহাপরিচালক। রোহিঙ্গা সংকটের পর থেকে তিনি তৃতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, এতে রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেক অগ্রগতি দেখতে পেয়েছেন বলেও জানান আইওএম এর মহাপরিচালক।
I'm here on my third visit since the situation developed and I'm here basically reviewing the progress that has been made and I can see a lot of progress.
সম্প্রতি মিয়ানমার পরিদর্শন করেছেন তিনি, নেপিডুতে বৈঠক করেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুচির সাথে। এতে তিনি কি বুঝেছেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনাকে তিনি কিভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
Some some possibilities, though the timing is very difficult to know because the needs are great and the conditions need to be met, namely of a safe and secure return, a return in conditions of dignity, and returns that will be sustainable. Those are the criteria that everybody is looking for until this can happen. When the time comes, obviously IOM, if asked for services, will as usual be available, all appropriate services, including operational in terms of movement, etc. It's a work in progress, and we'll have to see it as we go along.
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াটিকে একটি দীর্ঘ পথের সাথে তুলনা করে তিনি এই পথে অনেক দূর এগিয়ে যাওয়া হয়েছে বলেও জানান। কিন্তু এই পথ কতটুকু লম্বা এবং কতদিনই বা লাগতে পারে অতিক্রম করতে, এমন প্রশ্নের জবাবে তিনি মিয়ানমার সফরের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন,
I have not been to this trip. I was in Myanmar for 2 days, but I didn't go to Northern Rakhine State. I don't know on the ground, but we will eventually be throughout the whole state, I hope. I don't know, we're not in a position to judge whether the conditions are right or not. In any case, that will be up to basically UNHCR and UNDP, who signed the memorandum. But I think you have a lot of the very good elements there. You have the report and recommendations of the Advisory Committee on Rakhine State of Mr. Kofi Annan and his team. You have this memorandum I mentioned with the UNHCR, UNDP, and the government of Myanmar. You have the memorandum of understanding signed between the governments of Bangladesh and Myanmar. So there are a lot of the elements there that should begin to provide a pathway forward, or a roadmap, if you will, to helping the people to go back to their homes.
আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে বাংলাদেশ সরকার ও জনগণ যেভাবে একসাথে কাজ করছে, এতে সফলতা আসবে বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকার ও জনগণের উদারতা তাকে বেশ মুগ্ধ করেছে বলেও জানান IOM এর মহাপরিচালক।
I'm very impressed with the generosity of the government and people of Bangladesh, who have shown great support for the displaced population we're here now. And I think we need to give a lot of credit to the local Bangladesh non-governmental organizations who are doing a great job. So I think it's really inspiration to see the partnerships, the way they develop, the way people are working together, and we want to keep that whole approach. And also to make sure that we are not neglecting the host communities. The host communities are bearing a great responsibility. Obviously, I think people obviously would want to go back as soon as possible under the conditions that I just mentioned to you.
আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের অন্যান্য সংস্থার সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে IOM সংযুক্ত থাকবে বলে জানান তিনি। দীর্ঘ 10 বছর ধরে IOM এ দায়িত্ব পালন করেছেন তিনি। আগামী 1 অক্টোবর তার বিদায় নেয়ার কথা। IOM মহাপরিচালক হিসেবে বাংলাদেশে এটি তার সর্বশেষ সফর। এই সফরে বাংলাদেশের জনগণের প্রতি তিনি শ্রদ্ধা ও ভালোবাসা জানান এবং বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। মুজাম্মুসেন শাকিল, উকিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।
চমৎকার মুয়াজ্জাম হোসেন শাকিল, চমৎকার একটা রিপোর্ট, গড ব্লেস, খুব ভালো রিপোর্ট। তো মুয়াজ্জাম হোসেন শাকিলের রিপোর্টের পর এখন আমরা যাচ্ছি পেন্টাগন সিটিতে, ওয়াশিংটন সংলগ্ন,
যেখানে রোকেয়া আপা আছেন।
হ্যাঁ, রোকেয়া হায়দার আছেন এবং বিরাট স্ক্রিনে, এক রেস্তোরাঁর বিরাট একটা টিভি স্ক্রিনে অনেকের সঙ্গে বিশ্বকাপ খেলা দেখছেন। খেলার ফলাফলে পর্যন্ত 4-2 গোলে ফ্রান্স এগিয়ে রয়েছে। রোকেয়া হায়দার,
আমি আমার দর্শক শ্রোতাদের পেন্টাগন সিটি থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন কিছুটা কবির ভাই, এখানে ফ্রান্সের সমর্থক হয়ে গেছে মনে হচ্ছে। প্রথম দিকে অনেকেই জিজ্ঞেস করেছিলাম ক্রোয়েশিয়ার সমর্থক ছিলেন অনেকেই, কারণ ক্রোয়েশিয়া অবশ্যই বুঝতে পারছেন যে এই প্রথমবারের মতন বিশ্বকাপে খেলছে এবং চমৎকার খেলে এসছে দলবদ্ধ ভাবে। তাদের সুসংগঠিত একটি দল এবং অন্যতম ছোট্ট একটি দেশ, মাত্র 4 মিলিয়নের মতন বলা হচ্ছে,
40-40 লক্ষ বাসিন্দা,
হ্যাঁ,
মানে ঢাকা শহরের চেয়েও কম।
হ্যাঁ, আরেকটা জিনিস কি জানেন, সব থেকে লক্ষণীয় যে প্রত্যেকটি খেলাতে দেখা গেছে ক্রোয়েশিয়ার দখলে দেখেছে, যেটা পজিশন বলে ক্রোয়েশিয়ার দখলে, এমনকি এই যে ফাইনাল চলছে সেখানে বলা হচ্ছিল শুরুর দিকে প্রথমার্ধে যে ক্রোয়েশিয়া কিন্তু তাদের পজিশনে রেখেছিল, বেশিরভাগ খেলাটাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছিল, ফ্রান্সের হয়নি। এবং প্রথম গোলটি হলো ক্রোয়েশিয়ার একজন, তিনি নিজের মানে ভুলে
তার হেডে হয়েছে, মানডুসিচের গোলে হয়েছে
সেটাই। এবং সঞ্জনা যেমন মনে হয় যে স্ক্রিনে তোমরাও দেখছো, আমি দেখলাম যে তখন একেবারে ফরাসি প্রেসিডেন্ট উনি দাঁড়িয়ে উঠে খেলা দেখছিলেন, কারণ এখানে ফিফার প্রেসিডেন্ট রয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রয়েছেন, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলেন, এত উত্তেজিত। সব থেকে লক্ষণীয় হলো যেখানে ছোট ছোট কিছু বাচ্চা আছে এবং তার মধ্যে একটি হাই লিটল ম্যান হোয়াট ইউর নেম, আমি একটি বাচ্চার কথা দিয়ে শুরু করবো, খেলা দেখছে একেবারে অবাক বিস্ময়ে। আসুন তার কথা শোনা যাক। হাই লিটল ম্যান হোয়াট ইউর নেম?
My name is Saad Khalid. I am in third grade. I am
and a soccer fan.
I myself play soccer, so I'm really interested in this. I am rooting for France. So the score is 4-2. I don't think Croatia has much of a chance.
And who do you want to win?
I want France to win.
Why? Croatia is playing very good.
Well, France is winning right now, so I'm kind of rooting for them. At first, I was rooting for France because the underdogs. But then I realized I was wearing French colors. So that's why I'm rooting for France. There are tons of people here. Everyone cheers after a goal is made. So, yeah. It's the last goal, the second goal Croatia made, kind of the goalkeeper's fault. It was weird. Yeah.
মানে
পাশাপাশি দুটো রেস্টুরেন্ট, কিন্তু তার বাইরে অসংখ্য লোকের ভিড় এবং অনেক বাঙালিকেও দেখতে পাচ্ছি। হুমায়রা, আপনি দেখছেন যে খেলা, তোমার কেমন লাগছে?
খুবই এক্সাইটিং খেলা, এখন মনে হচ্ছে সবাই দুদিক থেকেই সবাই অ্যাটাক করার চেষ্টা করছে। এটা আসলে আমাদের একটা ফ্যামিলি ট্রেডিশন, আমরা গত ওয়ার্ল্ড কাপেও এখানে এসেছিলাম 2014-এ যখন জার্মানি এগেনস্ট আর্জেন্টিনা ছিল, তো আমরা এটা খুব এনজয় করি, আমাদের ফ্যামিলি খুব সকার ফ্যান। কিন্তু এবারে মনে হচ্ছে বেশ হাফ হাফ ফ্যান হচ্ছে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার জন্য, বাট আমাদের টেবিলে মনে হচ্ছে আমরা সবাই বেশি ফ্রান্সকে সাপোর্ট করছি। খুবই এক্সাইটিং খেলা হচ্ছে এখন, তো আমরা সবাই এনজয় করছি।
চমৎকার রোকেয়া, মানে আশ্চর্য, এই প্রথম একটা ছোট্ট দেশ ক্রোয়েশিয়া, মানে ঢাকা শহরের জনসংখ্যার প্রায় অর্ধেক, 40 লক্ষ জনসংখ্যা, তো সেখানে তারা এই প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠলো এবং কি চমৎকার খেলছে। কিন্তু
হ্যাঁ, একটি জিনিস উল্লেখযোগ্য, 1998 সালে ফ্রান্স যখন বিশ্বকাপ প্রথম জিতেছিল সেই সময় কিন্তু ফ্রান্সেই খেলা হয়েছিল, প্যারিসের মাঠে খেলা ছিল এবং শাজেলিজেতে একেবারে মানে 7-7 ড্র হয়েছিল তখন। সেই সময় ক্রোয়েশিয়া কিন্তু তৃতীয় স্থানে ছিল 1998 বিশ্বকাপে, আর এবার ফাইনালে এসেছে, অবশ্যই রানার্স আপ হবে নিঃসন্দেহে। এবং খেলছে কিন্তু তারা খুব
চমৎকার খেলছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খুব অ্যাগ্রেসিভ হয়ে খেলছে।
একটি গোল যদি তারা না ফ্রান্সের জন্য করত, এমবাপের পায়ে পায়ে বল বাড়াচ্ছে,
আরেকটি গোল নিয়ে কিন্তু একটু একটু কথাবার্তা উঠছে, সমালোচনা হচ্ছে, যেটি আপনার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে যেই পেনাল্টিটা দেয়া হলো,
হ্যাঁ দেয়া হলো, সেটা বারবার দেখানো হলো এবং ওটা কিন্তু দেখিয়েছে কথাবার্তা হচ্ছে, কারণ আগে তো এই যান্ত্রিক ব্যাপারটা ছিল না, রেফারি দূর থেকে দেখতেন এবং যেভাবে সিদ্ধান্ত নিতেন তার উপরে কেউ বলতে পারতো না। এখন এই ফিফা নিজে এই নিয়ম করে গতবার থেকে এটা চালু করেছে যে পেনাল্টি যে কোনো দিতে হলে মানে একটা রায় দিলে সেটা যদি বিতর্কিত হয় তাহলে মেশিনে দেখা যাবে, এবং এই পদ্ধতি যে কার্যকর করা হচ্ছে ফিফাতে কিন্তু এটাতে ভাগাভাগি ছিল, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা মেনে নিতে রাজি হয়েছে যে যুগের সাথে তাল মিলিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং এই এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে তারা বারবার দেখেছে এবং যেটা কিন্তু প্রত্যেকটা স্ক্রিনেই আমরা দেখেছি বড় বড় করে, যেটাকে বিশাল করে দেখানো হয়েছে যাতে কারো মনে কোনো সন্দেহ না থাকে। সঞ্জনা, সেই জন্যই যে আধুনিক জগতের সাথে তাল মিলিয়ে আমরা যেমন ফেসবুক লাইভে চলে যাচ্ছি, টুইটারে চলে যাচ্ছি, ইনস্টাগ্রামে চলে যাচ্ছি, সুতরাং ফিফার খেলাতেও সেই রকমই হবে।
জি রোকেয়া, এই এই প্রসঙ্গে একটু একটা মেসেজ দিতে চাই শ্রোতাদেরকে। আজকে অনিবার্য কারণে আমাদের এই অনুষ্ঠান স্টুডিও থেকে সরাসরি ফেসবুক লাইভ প্রচার করা যাচ্ছে না, সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত। আগামীকে আবার নিশ্চয়ই প্রচার করা যাবে। তো আমরা এখন কানেক্ট করছি আমাদের আরেক সংবাদদাতা, আমাদের আরেক সহকর্মী। হ্যাঁ না না নিশ্চয়ই না, আমরা আমরা যোগাযোগ করছি আহসানের সঙ্গে। জি আপনি বলুন। হ্যাঁ
তাসিন, খেলা দেখছো, তোমার কি রকম লাগছে?
শুভ রোববার এবং সবাইকে আমরা এই দুনিয়ার সবচেয়ে পপুলার খেলায় ওয়েলকাম, এবং খুব ভালো খেলা হচ্ছে। আমরা সারা পৃথিবীর জন্য আজকে অনেক সুখে আছি। থ্যাংক ইউ।
বাহ চমৎকার।
হ্যাঁ খুঁজে আসলে
বিশ্বজনীন মেসেজ।
বংশগত সূত্রে যারা বিদেশি বলা হতো তখন ফ্রান্সের উপনিবেশের, সেই তারা কিন্তু অনেকেই বেশিরভাগ খেলছেন যারা অন্যান্য
দেশের। এই মুহূর্তে একজন নামলেন মাঠে,
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার, দিলু খন্দকারের সঙ্গে যোগাযোগ করছি। আপনি কথা বলুন আসান, অনুষ্ঠানে ওয়েলকাম।
ধন্যবাদ।
হ্যাঁ প্লিজ বলেন।
খেলা তো অসাধারণ একটা ম্যাচ,
অসাধারণ। হ্যাঁ
প্রথমার্ধে দেখা গেল যে একটা আত্মঘাতী গোল হয়ে গেল প্রথমেই, এবং ক্রোয়েশিয়া পিছিয়ে গেল লুঝনিকি স্টেডিয়ামে, যে বিশ্বকাপ ফাইনাল হচ্ছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যে। প্রথমেই আত্মঘাতী গোল পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া, এবং তারপরে
আর এখন তো বোধহয় 10 মিনিটও বাকি নেই না খেলা শেষ হওয়ার।
হ্যাঁ বাড়তি সময় নিয়ে হয়তো 10 মিনিট হবে, কারণ 83 মিনিট হয়ে গেছে। তো এখন 4-2 বলে ফ্রান্স এগিয়ে রয়েছে, এবং খেলা দেখছে মাঠে, খেলা তুমুল উত্তেজনার মধ্যে এগিয়ে চলেছে, কারণ যে কোনো দল আরেকটি গোল করতে পারে, এবং ক্রোয়েশিয়া মরিয়া হয়ে খেলছে গোল করার জন্য।
না না আমার অনেক অনেক সালাম ক্রোয়েশিয়াকে, যে এরকম একটা ছোট্ট দেশ তারপরেও মানে জনসংখ্যার দিক থেকে
দল, যেটা বারবার বলতে
চমৎকার,
এবং তাদের মধ্যে সমন্বয় সমঝোতা অনেক বেশি যে কোনো দলের চাইতে। তবে ফরাসি দলের কিন্তু এবারে আছে তাদের।
হ্যাঁ আচ্ছা রোকেয়া, দিলু খন্দকার লাইনে এসে গেছেন, তো আমরা ওয়েলকাম করি দিলু খন্দকার। দিলু খন্দকার ওয়েলকাম টু দি শো, কথা বলেন।
হ্যালো
রোকেয়া থাকুন। হ্যাঁ দিলু খন্দকার,
জি
বলুন।
শুনছি।
বলুন বলুন, খেলা নিয়ে কথা বলুন।
বিশ্বকাপ জয় করলো ফ্রান্স, সেবার আমি প্রেস বক্সে বসে খেলা দেখেছিলাম, এবং সেবার আমার প্রেডিকশন ছিল যে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, এবং এবারও কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে ইউরোপে কাপটা থাকবে, এবং আমি বলেছিলাম যে সবচেয়ে কমপ্লিট টিম হলো ফ্রান্স, যারা বিশ্বকাপ জয় করতে পারে। আরেকটা দল ছিল বেলজিয়াম এবং ক্রোয়েশিয়া, সারপ্রাইজ প্যাকেজ। তো ফাইনাল খেলাটা যোগ্যতর দল হিসেবে ডমিনেট করেছে ফ্রান্স, এবং তারা সুযোগগুলো কাজে লাগিয়েছে, এবং যখন জ্বলে ওঠা দরকার ছিল এমবাপে এবং পল পগবা, তাদের দুটো গোল ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ক্রোয়েশিয়াকে, এবং এটাই কিন্তু ছিল প্ল্যান যে তারা খুব ধীর শুরু করেছিল, কারণ তারা জানে যে খুব স্পিডি ফুটবল খেলে ক্রোয়েশিয়া, মানজুকিস র্যাকেটে এবং লুকা মদ্রিস তারা খুব স্পিডি ফুটবল খেলে। ফ্রান্স প্রথম গোলটা তুলে নিয়েই কিন্তু তারা একটু ঢিমে তালে খেলতেছিল, এবং সেখান থেকে তারা ডিফেন্সটাকে জমাট করে নিয়েছিল, যদিও গোলকিপারে ভুলে তাদের এক সেকেন্ড গোলটা খেতে হয়েছে। তারপরে বলবো গোটা খেলাটায় ফ্রান্সের যে কোচ, তার যে পরিকল্পনা ছিল যে আমরা গোল করে আর গোলটা হজম করব না, গোলটাকে আমরা ধরে রাখবো, সেই কাজটা কিন্তু করেছিলেন। কিন্তু প্যারিসের অসাধারণ ভলিতে যে গোলটা, সেটা কিছুটা সময়ের জন্য হলো খেলায় প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল, তারপরে পেনাল্টি গ্রিজম্যানের গোল। আর একটা রেকর্ড কিন্তু অবিশ্বাস্য, গ্রিজম্যান যে ম্যাচে গোল করেছে ফ্রান্সের জার্সি গায়ে, সে ম্যাচে ফ্রান্স হারেনি।
আচ্ছা দিলু খন্দকার, এই পর্যায়ে রোকেয়া দিলু খন্দকার আহসানুল হক তিনজনকেই বলছি, যে আপনাদের কাউকে আমরা ছাড়ছি না, খেলা শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের
অনুষ্ঠান খেলা 10 মিনিট বাকি আছে, হ্যাঁ যদি বাড়তি সময় যায়।
হ্যাঁ
এখন 85 মিনিটে খেলা হয়ে গেছে।
না ঠিক আছে, আমাদের সময় আছে, আমরা থাকবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বলুন জি, হ্যাঁ রুকিয়া কথা বলুন প্লিজ। দিলু খন্দকার,
আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে এখানে অভিযোগ করতে চাচ্ছি যে এবারে যে কোচ ফরাসি দলের দিদিয়ার, তিনি কিন্তু 1998 সালের ওই তুখোর ফরাসি দল যারা বিশ্বকাপ জিতেছিল প্রথম, তাদের নিজেদের দেশের মাটিতে সেই দলে মিডফিল্ডার ছিলেন। এবং দিদিয়ার এবার বলেছিল যে আমার দলের উপর আমার একটা ভরসা আছে যে এবার তাদের সমন্বয় সমঝোতা নিয়ে তারা অবশ্যই বিশ্বকাপ জয় করার মতন একটি দল আমি নিয়ে যাচ্ছি রাশিয়ার বিশ্বকাপের মাঠে। এবং আপনারা আমরা দেখছি যে লুজনিক স্টেডিয়াম একেবারে লোকে লোকারণ্য, তার বাইরেও বিশাল বিশাল স্ক্রিন, বিভিন্ন দেশে মানে বিশ্বের হাজার হাজার শহরে বিরাট স্ক্রিনে দেখানো হচ্ছে, যেখানে একটিতে আমরা এখন বসে আছি। এবং দিলুও নিশ্চয় জানে যে ঢাকা ও এই গোলটি সেভ করলো, যাই হোক চমৎকার ভাবে গোল রক্ষক এই গোলটিকে বাঁচিয়ে নিল। কিন্তু একটা জিনিস, ক্রোয়েশিয়া দল কিন্তু মরিয়া হয়ে খেলছে, তারা গিভ আপ করছে না শেষ পর্যন্ত।
জি, আসানুল হকের লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মাঝখানে, এখন আবার ফিরে এসেছে, রেস্টোরড হয়েছে। ওয়েলকাম ব্যাক টু দি শো আসান।
হ্যাঁ নিশ্চয়ই
আসান, বলো কিছু খেলা নিয়ে।
যেটা বলছিলাম মাঝপথে কেটে গিয়েছিল ফোন, সেটা হচ্ছে যে এইরকম একটা এতগুলো গোল হওয়া একটা ফাইনাল কিন্তু বিশ্বকাপে খুব কম দেখা যায় যে এতগুলো গোল,
ছটা গোল হয়ে গেছে,
ছটা গোল হয়ে গেছে পর্যন্ত।
হ্যাঁ
এবং আমরা মনে হচ্ছে
ক্রোয়েশিয়ার ভাগ্যটি আজকে একটু খারাপই মনে হচ্ছে, কারণ তারা একটা আত্মঘাতী গোল দিয়ে ফেললো, তারপরে পেনাল্টি গেল তাদের বিরুদ্ধে।
হ্যাঁ তা না হলে 3-3 হতো
না, কিন্তু চমৎকার একটা খেলা উপহার দিচ্ছে, চমৎকার খেলছে। হ্যাঁ
কৃতিত্ব দিতে হয় ফ্রান্সকেও, কৃতিত্ব দিতে হয় যে ফ্রান্সের ডিফেন্স বা রক্ষণ ভাগ অত্যন্ত শক্তিশালী, এবং ফ্রান্স যেইভাবে তাদের ক্রোয়েশিয়ার আক্রমণ গুলো প্রতিহত করছে সেটা সত্যি দেখার মতো। এবং ফ্রান্সের পাসিং, আমি বলবো যে এই বিশ্বকাপে আমরা লক্ষ্য করেছি যে অন্য অনেক দল, বড় বড় দল ভুল পাসের অনেক ভুল পাস দিয়েছে,
কিন্তু পিছিয়ে গেল তারা।
বিশেষ করে ফ্রান্সের দুটো গোল তো অসাধারণ, এত চমৎকার।
প্রথমার্ধের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বল পজিশন অনেক বেশি ছিল ক্রোয়েশিয়ার পক্ষে, তারা বারবার আক্রমণ করেছে, অথচ এগিয়ে গেছে কিন্তু ফ্রান্স।
ফ্রান্সের খেলা দেখে মনে হচ্ছে যে অসম্ভব স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু খেলছে।
অ্যাবসলিউটলি
না, তারা স্ট্র্যাটেজিক্যালি খেললেও এখানে একটা জিনিস ইয়ে যে ক্রোয়েশিয়ার আক্রমণ ভাগ অনেক মানে আক্রমণাত্মক খেলা যদি বলা হয় তাহলে কিন্তু ক্রোয়েশিয়ার দিকে পাল্লা ভারী হবে, কারণ ক্রোয়েশিয়া কোথাও দমছে না, গোলে পিছিয়ে গেল, তাদের ভুল গোল হলো, প্রথম গোলটাই যেমন আত্মঘাতী করলো কিন্তু একবারও তাকে পিছিয়ে যেতে দেখা গেল না, দমে যেতে দেখা গেল না। আর আরেকটি কথা যে ফ্রান্সের তুলনায় ক্রোয়েশিয়া কিন্তু গত কয়েকদিনে একটা না বেশি খেলেছে সময় অনুযায়ী, এবং সেটাও তাদের জন্য মানে একটা প্রতিকূল ছিল, তাদের জন্য একটা নেগেটিভ ছিল সেই সময় যে তারা বেশি সময় ধরে খেলে তারপরে ফাইনালে এসেছে। কিন্তু এখন একটু চমৎকার মানে মনে হচ্ছে শিয়ানে শিয়ানে পাল্লা গোল যাই হোক না কেন।
আর দিলু ভাই যেটি বললেন যে যেই দুজন প্লেয়ারের জ্বলে ওঠা প্রয়োজন ছিল, এমবাপে এবং পল পগবা, তারা আজকে স্কোর করেছেন এবং 6 মিনিটের ব্যবধানে।
এমবাপের একটা গোল তো অসাধারণ গোল।
হ্যাঁ আর এমবাপে হচ্ছে তৃতীয় টিনেজার যে বিশ্বকাপের ফাইনালে গোল করছে, এবং 6টা গোল হয়েছে বিশ্বকাপের ফাইনালে, সেটা অত্যন্ত চমৎকার। আমি দিলু বা আসানের কাছ থেকে শুনতে চাই তাদের মতামত।
হ্যাঁ নিশ্চয়ই, আমি বলবো যে আজকের খেলায় কিন্তু ক্রোয়েশিয়ার একটা অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এর আগে কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি, এবং ক্রোয়েশিয়াকে আন্ডারডগ হিসেবে মনে করা হয়েছে। ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন মদ্রিচ বলেছিলেন যে ইংল্যান্ড তাদেরকে আন্ডার এস্টিমেট করেছে, খাটো করে দেখেছে, সে কারণে তারা হেরেছে। আজকে আমার মনে হয় যে ক্রোয়েশিয়ার একটা অ্যাডভান্টেজ ছিল যে তাদের হারানোর কিছু নেই, এইভাবেই কিন্তু তারা খেলছে, তাদের হারানোর কিছু নেই। ফ্রান্স একটা বিশ্বের বড় ফুটবল দল, তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, অনেক ফাইনাল খেলেছে, তাদের উপরে কিন্তু চাপটা বেশি, এবং সেই দিক থেকে ক্রোয়েশিয়ার একটা অ্যাডভান্টেজ ছিল যে তাদের উপর কিন্তু সেই রকম ওইভাবে কিন্তু চাপ নেই, তারা যে ফাইনালে এসেছে এটাই তো তাদের জন্য বিশাল ব্যাপার।
অ্যাবসলিউটলি
হ্যাঁ
দিলু ভাই, ক্রোয়েশিয়া দলের সমর্থক কিন্তু এখানে অনেক আছে, এবং তারা মাঠ ভর্তি, তারা দেশ থেকে মানে প্লেনে করে বাড়ি চালিয়ে যেমন ভাবে হোক তারা কিন্তু আজকে এই লুজনিক স্টেডিয়ামে এসেছে, স্টেডিয়ামের বাইরে বিশাল স্ক্রিনের সামনে রয়েছে, খেলা শেষ হতে আর বোধ হয় 4-5 মিনিট বাকি আছে, 90 মিনিটের নির্ধারিত সময় পার হয়ে অ্যাডিশনাল যেটা বাড়তি 5 মিনিট দেওয়া হয়েছে এবং দুই দলে মানে 4-2 গোলে এখন মনে হচ্ছে যে শেষে 5 মিনিটেও ক্রোয়েশিয়া বা ফ্রান্স আরেকটি গোল করতে পারে।
নাটকীয় মোড় অনেক সময় শেষ ইনজুরি টাইম গুলোতেই কিন্তু অনেক সময় নাটকীয় মোড় নেয় খেলা। যদি ভাই আপনি কিন্তু একটা ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন যে এবারে নতুন কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হবে, দিলু ভাই কিছু বলবেন?
আমার বাদীটা ছিল ওই জায়গাটায়, তবে আমি একটা জায়গায় খুবই তৃপ্তি নিচ্ছি যে ইউরোপিয়ান দল চ্যাম্পিয়ন হবে, এটা আমি শুরুর দিন থেকে বলেছিলাম এবং সেখানে আমি এগিয়ে রেখেছিলাম অনেকটা বেশি ফ্রান্সকে। এবং তারা এবারের বিশ্বকাপে প্রতিটা ম্যাচে ধাপে ধাপে উন্নতি করে আরো একবার বিশ্বকাপ জয় করে নিয়ে গেল। দ্বিতীয় দেশের ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয় করেছিলেন এবং তিনি একটু অসাধারণ রেকর্ডের মাইল ফলকের নাম লেখালেন, যেটা মারিও জাগালো ব্রাজিলের প্লেয়ার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয় করেছেন সেই রেকর্ডটা ইকুয়াল করেছিলেন ফ্রান্সের জার্মানির কাইজার বেকেনবাওয়ার। তিনি ক্যাপ্টেন হিসেবে এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয় করেছিলেন, এবার দিদিয়ের দেশ এসে সেই জায়গাটায় নাম লেখালেন।
এবং দিদিয়ের খেলার শুরু থেকে বলেছে যে আমি যদি এবার ফ্রান্সকে মানে ফ্রান্সের সাফল্য নিয়ে ঘরে ফিরতে পারি সেটাই হবে আমার মানে পেশাদার জীবনে অত্যন্ত মানে সর্বসেরা সাফল্য এবং সেটাই তিনি পেতে যাচ্ছেন। আমার আজকে খেলা দেখে চমৎকার লাগছে, মনে হচ্ছে যে দুটো সত্যি সত্যি দুটো দক্ষ দল ফাইনালে এসেছে।
জি, আমরা তো খেলারও প্রায় শেষ প্রান্তে এবং আমাদের এই অনুষ্ঠানেরও প্রায় শেষ প্রান্তে। শেগুফতানাসিন এখন প্রস্তুতি নিচ্ছেন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ পরিবেশন করার জন্য। তার আগে দিলু খন্দকারের কাছ থেকে আমরা জানতে চাইব এবারের বিশ্বকাপের হাইলাইট। দিলু খন্দকার,
সত্যি কথা বলতে কি যে আমি 6টা বিশ্বকাপে গিয়েছিলাম, নো ডাউট এবারের বিশ্বকাপটা ওয়ান অফ দ্য বেস্ট বিশ্বকাপ এবং যোগ্যতর দল হিসেবে ফ্রান্স বিশ্বকাপ জয় করলো। এদেশের মানুষের সমর্থন আর্জেন্টিনা ব্রাজিলের পেছনে, তারপরে কিন্তু তারা আশাহত করেছে, এদেশের লক্ষ লক্ষ দর্শক কিন্তু তাদের মন খারাপ হয়েছিল, কিন্তু তারপরে যে কম্পিটিটিভ ফুটবলটা দেখেছে বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া, তাতে কিন্তু এদেশের মানুষ মুগ্ধ। আজ কিন্তু সারা দেশে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছিল এবং হাজার হাজার মানুষ কিন্তু সেখানে খেলা দেখছিলেন। সবাই আশা করেছিলেন একটা কম্পিটিটিভ ফাইনাল হবে এবং তাই 6 গোলের ফাইনাল, বহু বছর পর বিশ্বকাপ ফাইনালে এত গোল হলো, তাতে করে ফুটবল প্রিয় দর্শকেরা তারা আনন্দিতই হয়েছেন এই এবারের আসর দেখে।
হ্যাঁ, এবারে কোনো মানে থাকবে আক্ষেপ থাকবে না, যোগ্য দলই তাদের কাপটি নিয়ে ঘরে ফিরবেন। ইউরোপে রইল কাপ, সেটা নিঃসন্দেহে মানে বলা যায় যে সেটা একটা দুঃখ যে ল্যাটিন আমেরিকার কোন দল পাল্লা দিল না বিশ্বকাপের
ফাইনাল।
কবির ভাই, আপনি জিজ্ঞেস করছিলেন এই বিশ্বকাপের হাইলাইট, আমি বলবো এই বিশ্বকাপ এক অর্থে এক ধরনের ট্র্যাজেডি। এই জন্য যে একক নৈপুণ্যে খেলা যে খেলোয়াড়রা খেলতেন, তার মধ্যে রোনালদো আছেন, মেসি আছেন, এদের কিন্তু এই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে আগে ভাগেই। এবং আমরা দেখলাম যে একক নৈপুণ্যে খেলা কিভাবে ঠেকাতে হয়, প্রতিহত করতে হয়, সেই কৌশলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে প্রতিটি দলে যে ভবিষ্যতে মেসি বা রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হওয়া খুব কঠিন হয়ে পড়বে আগামী বিশ্বকাপগুলোতে। এই ধরনের একক নৈপুণ্যের খেলোয়াড় যেরকম একসময় পেলে ম্যারাডোনা ছিলেন, রুমেনিকে ছিলেন, ব্যাজিও ছিলেন, এরকম বহু খেলোয়াড় ছিলেন তাদের মতো, ভালদারামো ছিলেন, রুট গুলিচ ছিলেন।
খেলা শেষ, খেলা শেষ। রোকেয়া হায়দার, আহসানুল হক, দিলু খন্দকার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমরা খেলা শেষ হলো, আমাদের অনুষ্ঠানও শেষ প্রান্তে সংক্ষিপ্ত সংবাদে চলে যাচ্ছি। শেগুফতানাসিন কুইন প্রস্তুত সংক্ষিপ্ত সংবাদ নিয়ে। তো সঞ্জনা, এখন আমরা
সংক্ষিপ্ত সংবাদ শুনছি।
হ্যাঁ,
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার হেলসিঙ্কিতে তাঁর যে শীর্ষ সম্মেলন হবে তাতে খুব একটা অর্জিত হবে বলে তিনি মনে করছেন না। রবিবার সিবিএস নিউজে এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। দুই বিশ্ব নেতার প্রথম শীর্ষ সম্মেলনে তাঁর কি লক্ষ্য তা বলতে প্রেসিডেন্ট অস্বীকৃতি জানান, কিন্তু তিনি বলেন বৈঠকে খারাপ কোনো কিছু হবে না। এর আগে ট্রাম্প এবং পুতিন অন্যান্য আন্তর্জাতিক সমাবেশের বাইরে কথা বলেছেন। ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলনের তিন দিন আগে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার রাশিয়ার 12 জন গোয়েন্দা অফিসারকে অভিযুক্ত করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ যে প্রেসিডেন্ট ট্রাম্প যাতে নির্বাচনে জয়ী হন তাতে সাহায্য করার জন্য তারা 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে। জাতিসংঘ থেকে বলা হয়েছে 2018 সালের প্রথম 6 মাসে আফগানিস্তানের সংঘাতে প্রায় 1,700 বেসামরিক ব্যক্তি নিহত হয়। গত এক দশকে একই সময় এত বিপুল সংখ্যক বেসামরিক মানুষ এর আগে নিহত হয়নি। আফগানিস্তানের জাতিসংঘের সহযোগিতা মিশন UNAMA বেসামরিক হতাহতের বিষয়ে বছরের মাঝামাঝি যে রিপোর্ট প্রকাশ করে তাতে বলা হয় এবছরের প্রথম 6 মাসে 3,500 বেসামরিক ব্যক্তি আহত হয়। অবশ্য সার্বিকভাবে 2017 সালের একই সময় বেসামরিক হতাহতের সংখ্যা 3% কমেছে। রিপোর্টে বলা হয় বেসামরিক মৃতের সংখ্যা 1% বেড়ে দাঁড়িয়েছে 1,692 এবং আহতের সংখ্যা 5% কমে দাঁড়িয়েছে 3,430। কোরীয় যুদ্ধে যে আমেরিকান সেনারা লড়েছেন তাদের দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার দুই জেনারেল বৈঠকে মিলিত হয়েছেন। আমেরিকান বাহিনী মেজর জেনারেল মাইকেল মেনেহান এবং জাতিসংঘ কমান্ডার চিফ অফ স্টাফ রবিবার উত্তর কোরিয়ার জেনারেলের সঙ্গে সীমান্তে সৈন্যমুক্ত এলাকায় পানমুনজম গ্রামে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মেকে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছিলেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেছেন ব্রেক্সিটের একটি কৌশল স্বরূপ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনার পরিবর্তে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে। বৈঠকের আগে গত সপ্তাহে দ্য সান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন টেরেসা মে তার পরামর্শ মোতাবেক কাজ করেননি। তিনি বলেন আমি যেই পন্থা অবলম্বন করতে টেরেসা মেকে বলেছি তিনি তা করেননি। তার কাছে পদক্ষেপটি নিষ্ঠুর মনে হয়েছে, তিনি তার মতো করে বিষয়টি নিষ্পত্তি করতে চেয়েছেন। রবিবার দক্ষিণ ইরাকে বহু মানুষ আহত হয় যখন পুলিশ জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ছোড়ে। সমবেত জনতা বেকারত্ব ও মৌলিক পরিষেবার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। দ্বিতীয় সপ্তাহের মতো প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। রবিবার বাসরায় বিক্ষোভকারীরা গভর্নরের সদর কার্যালয়ে চড়াও হতে চেষ্টা করে, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাদের ছত্রভঙ্গ করে। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে সংঘর্ষে 48 জন আহত হয়। বেকারত্বের উচ্চ হার, সরকারি পরিষেবার অবনতি এবং দুর্নীতির বিরুদ্ধে বাসরায় যে বিক্ষোভ শুরু হয় তা অন্যান্য শহরে যখন ছড়িয়ে পড়ে তখন ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদ শনিবার নিরাপত্তা বাহিনী মোতায়েন করে এবং ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন করে। 2015 সালের পর এই প্রথম সার্বিয়ার নোভাক দিওকোভিচ উইম্বলডন শিরোপা অর্জন করলেন। তিনি দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে 6-2, 6-2, 7-6 সেটে পরাজিত করেন। শনিবার উইমেন্স ফাইনালে জার্মানির আঙ্গালি কার্বার আমেরিকার সেরিনা উইলিয়ামস, যিনি 7 বার চ্যাম্পিয়ন হয়েছেন, তাকে 6-3, 6-3 সেটে পরাজিত করেন।
হ্যাঁ, এই শেগুপ্তা আপনার সঙ্গে যোগ করি, আপনি তো উইম্বলডন সংবাদ শোনালেন, আমি শিরোনাম অংশ রিক্যাপ করি। বিশ্বকাপ ফাইনালে আজ মস্কোয় ফ্রান্স 6-2 গোলে জয়ী হলো, তাই তো সঞ্জনা? ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 4-2 গোলে, 6টা গোল হয়েছে মোট, 4-2 গোলে ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হলো। তো আমরা, হ্যাঁ,
আমরা ফ্রান্সকে অভিনন্দন জানাচ্ছি,
অ্যাবসলুটলি, ক্রোয়েশিয়াকে অভিনন্দন জানাচ্ছি চমৎকার খেলার জন্য,
খেলার জন্য। এবং আজকের অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন জয়তি দাশগুপ্ত
এবং প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন সোয়েটস।
আমি সঞ্জনা ফিরোজ এবং
আমি সরকার কবিরউদ্দিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং ফ্রান্সকে শুভেচ্ছা জানিয়ে ক্রোয়েশিয়া দলকে অভিনন্দন জানিয়ে আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে শ্রোতাদেরকে আজকে এখানে বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন,
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.